الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা দেশ বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কুরআনি সুরার ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। কুরআনুল করিম, ফুরকানুল হামিদ, আল্লাহ তাআলা পাক কালাম, এর মধ্যে যে সকল সূরা রয়েছে এই সূরার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি, এই সূরার বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং এই সূরার কিছু তথ্য আমরা শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কুরআনে পাকের সূরা নিয়ে আলোচনা করব। আসুন অনুষ্ঠানের শুরুতে আল্লাহ তাআলার প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, রাহমাতুল আলামিন, শফিউল মুজনবিন, রসুল করিম, রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদ পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না, মারা যাবে না, যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ। চিন্তা করি দর্শকবৃন্দ, দুরুদে পাক কেমন আমল আর এর মধ্যে কেমন বরকত রয়েছে, কত বরকত রয়েছে। আমরা দুরুদে পাক পাঠ করব আর এর বিনিময়ে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে কোথায় থাকবো তা দেখে নিব। তো বুদ্ধিমান ব্যক্তিরা তো তারাই যারা আখিরাতের ব্যাপারে নিজের সঞ্চয় করে। নিজে আমরা হয়তো ভবিষ্যতে ভালো থাকবো এই জন্য ব্যাংক ব্যালেন্স করি, ব্যাংকের মধ্যে অনেক টাকা পয়সা করি, সুন্দর আলিশান বিলাসবহুল বাড়ি করি, বিলাসবহুল গাড়ি ক্রয় করি, সম্পদ আমরা কী করি সংগ্রহ করি, আমরা স্টক করি। কিন্তু বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান সে যে এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আখিরাতের চিরস্থায়ী এবং পরিপূর্ণ স্থায়ী যে ঠিকানা রয়েছে সেই স্থানে থাকার জন্য উপার্জন করে নেয়। জি হ্যাঁ, দুরুদে পাক উপার্জন করার একটি মাধ্যম। দুরুদে পাক পাঠ করব নেকি অর্জিত হবে, দুরুদে পাক পাঠ করব গুনাহ মার্জিত হবে, ক্ষমা হবে, দুরুদে পাক পাঠ করব মর্যাদা বৃদ্ধি পাবে, দুরুদে পাক পাঠ করব বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, দুরুদে পাক পাঠ করব সমস্যার সমাধান হবে, অসুস্থ থাকব দুরুদে পাক পাঠ করব সুস্থতা লাভ হবে, টেনশন করব অস্থিরতার মধ্যে ভুগব দুরুদে পাক পাঠ করব অস্থিরতা টেনশন দূর হয়ে যাবে। অর্থাৎ দুরুদে পাক এমন একটি আমল একের মধ্যে সব। জি হ্যাঁ, যত দুরুদে পাক পাঠ করব ততই আমাদের জন্য কল্যাণময় হবে, যত আমরা দুরুদে পাক পাঠ করতে পারবো তত আমাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো আসুন না নিয়ত করে নিই এই কল্যাণময় আমল, সুন্দর আমল, সওয়াব রয়েছে, গুনাহ মাফ রয়েছে, পদমর্যাদা বৃদ্ধি রয়েছে এমন একটি আমল আমরা করতে থাকি ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন অধিকারে যতটুকু আমাদের সম্ভব দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত। আমরা এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকের যে সূরাগুলো রয়েছে তার ফজিলত শ্রবণ করি আলহামদুলিল্লাহ। তো আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা একই রকম, অর্থাৎ সূরা কুরআনে পাকে যা বর্ণিত হয়েছে সূরার ফজিলত বিষয়বস্তু এবং এর মধ্যে যে তথ্যগুলো রয়েছে, কোথায় নাজিল হয়েছে, আয়াত সংখ্যাগত তাও জানার চেষ্টা করব। আজকে দর্শকবৃন্দ, আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, যদি কুরআনে পাকের ক্রমিক অনুসারে আমরা 6টি সূরার বিস্তারিতভাবে আমরা জেনেছি, এর আলোচ্য বিষয়গুলো কী, পাশাপাশি এর ফজিলত কী, আজকে ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকের সপ্তম সূরা নিয়ে আলোচনা করব এবং এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা আট নাম্বার যে সূরা রয়েছে, অষ্টম নাম্বার, সেটিও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা কী রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা শুরুতে যেই সূরার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, ফজিলত নিয়ে আলোচনা করব, তথ্য আপনাদেরকে জানাবো, তা হচ্ছে সূরা আনআম। সূরা আনআম নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে এই সূরার নিয়ে যেহেতু আলোচনা করব, এই সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, কোথায় অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, শুরুতে আমরা জানব যে সূরা আনআম এটি কোথায় অবতীর্ণ হয়েছে, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা এর রুকু এবং আয়াত সংখ্যাও শ্রবণ করব। তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে সম্পূর্ণ সূরা আনআম এটি একই রাতে মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে, এবং হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরও একটি বর্ণনা রয়েছে, সূরা আনআমের ছয়টি আয়াত মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে এবং বাকি সম্পূর্ণ সূরা একবারেই মক্কায় মুকাররমার মধ্যে অবতীর্ণ হয়েছে। সূরা আনআমের মধ্যে 165টি আয়াত এবং 20টি রুকু রয়েছে। এখন প্রশ্ন যে সূরা আনআম এটি কিসের ভিত্তিতে এই সূরার নাম আনআম রাখা হয়েছে। যদি আমরা আরবিতে দেখি, আরবিতে বাংলা যে গবাদি পশু আমরা বলি, গৃহপালিত পশু বা গবাদি পশু, গবাদি পশু এটি যদি আরবি করতে যাই তাহলে আরবিতে আসে আনআম, আর এই সূরার নাম আনআম এই ভিত্তিতে এবং এটার সাথে সম্পর্কে রেখে করা হয়েছে যে এই সূরার 136 এবং 138 নং আয়াতে মুশরিকদের কথার খণ্ডন করা হয়েছে। তারা নিজেরাই কী করতো, কিছু বিষয়ে, কিছু প্রাণীর ব্যাপারে, কিছু জানোয়ার অর্থাৎ প্রাণী পশুর ব্যাপারে নিজেরাই নিজেদের পক্ষ থেকে হালাল এবং হারামের পার্থক্য করতো এবং নিজেরাই নির্ধারণ করতো যে এটা আমাদের জন্য হালাল আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং এটা আমাদের জন্য হারাম। তো এই বিষয়কে কেন্দ্র করে এই সূরার নাম সূরা আনআম রাখা হয়েছে। অর্থাৎ গবাদি পশুর যে আলোচনা এসেছে, যে মুশরিকরা গবাদি পশুকে নিজেদের মূর্তি পূজার অংশ বানাতো, এটার সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম সূরা আনআম রাখা হয়েছে। সূরা আনআমের ফজিলতের ব্যাপারে যদি আসি তাহলে হাদিসে মুবারাকার মধ্যে এর আলোচনা এসেছে। সুবুল ইমানের মধ্যে বর্ণিত হয়েছে যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সূরা আনআম অবতীর্ণ হলো এবং এর সাথে উঁচু আওয়াজে তাসবিহ পাঠ করা অবস্থায় ফেরেশতাদের একটি দল কি হলো পাশে ছিল এবং জমিন এবং আসমানের কিনারা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেল। অর্থাৎ জমিন আসমানের প্রত্যেকটি কিনারায় ফেরেশতা নাজিল হয়ে, ফেরেশতা অবতীর্ণ হয়ে পরিপূর্ণ হয়ে গেল এবং জমিনে এই যে ফেরেশতারা যে অবতরণ করলো, এই অবতরণের কারণে জমিন কী করতে কম্পন করতে লাগলো এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করলেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন এই যে এই সূরা কেমন মাহাত্ম্য। দর্শকবৃন্দ, এই সূরার ফজিলত আমরা শ্রবণ করলাম। এই সূরা অর্থাৎ সূরা আনআমের কিছু আলোচ্য বিষয় রয়েছে, এই আলোচ্য বিষয় আমরা শ্রবণ করব। তার পূর্বে আমরা জানব যে সূরা আনআমের সাথে সূরা মাইদার কি মিল রয়েছে। আমরা চেষ্টা করি আমাদের অনুষ্ঠানে প্রতিটি পর্বে সূরার যে সূরা নিয়ে আলোচনা করব তার পূর্ববর্তী সূরার যে রয়েছে তার সাথে কি সাদৃশ্য রয়েছে তাও আমরা জানার চেষ্টা করি। সূরা আনআমের যে পূর্বে যে সূরাটি রয়েছে তা হচ্ছে সূরা মাইদা। তো সূরা মাইদার সাথে সূরা আনআমের এদিক দিয়ে মিল রয়েছে যে সূরা মাইদার 87 নং আয়াতে মুসলমানদের হুকুম দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যা কুরআনে কারিমে বর্ণিত হয়েছে। অনুবাদ, হে ইমানদারগণ, পবিত্র জিনিসগুলোকে হারাম সাব্যস্ত করিও না যাদেরকে আল্লাহ তাআলা হালাল বলেছেন এবং সীমা অতিক্রম করিও না। এই যে এই আয়াতে মুবারাকা, এই আয়াতে মুবারাকার মধ্যে যে বিষয় এসেছে যে সূরা আনআমের এই ব্যাপারে খবর দেওয়া হয়েছে যে মুশরিকরা আল্লাহ তাআলা যেই বিষয়গুলোকে অর্থাৎ যেই পশু প্রাণীকে হালাল বলেছেন, আমাদের জন্য হালাল বলে দিয়েছেন এবং যেগুলোকে হারাম করে দিয়েছে, সেই কথা না শুনে মুশরিকরা তারা নিজেদের থেকে আল্লাহ তাআলার নাম দিয়ে এ ব্যাপারে বলে দিত যে তাদের যেটা ভালো লাগতো, যেটা আমাদের ভালো লেগেছে এটা হালাল, এটা ভালো লাগেনি এটা হারাম, নিজেদের থেকে এই বিধান তৈরি করে নিয়েছে। এবং তারা কী করতো যে বলা, তারা বলতো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তো এই ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে, ভয় দেখানো হয়েছে যেন তোমরা মুশরিকদের কথায় প্ররোচিত না হয়ে তোমরা যেন বেঁচে থাকো, অর্থাৎ আমরা যেন বেঁচে থাকি, আমরা যেন মুশরিকদের দেখানো পথ, অর্থাৎ তাদের মতো হালাল হারামে পার্থক্য না করে তাদের যেন সম্মান বা তাদের সামঞ্জস্য যেন, তাদের সাদৃশ্য যেন আমরা না হই, এই ব্যাপারে আলোচনা এসেছে। সূরা আনআম এবং সূরা মাইদার মধ্যে এই মিল রয়েছে। তো আমরা শুনছিলাম দর্শকবৃন্দ সূরা আনআম এর ব্যাপারে, সূরা আনআম এর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব যে সূরা আনআম এর মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা রয়েছে। সূরা আনআম এর ব্যাপারে যদি আমরা দেখি, লক্ষ্য করি, সূরা আনআম এর যে মূল বিষয় যা এই সূরার আলোচ্য বিষয় তা হচ্ছে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে তা। আর সূরা আনআম এটি যদি আমরা এর যে অবতীর্ণ হয়েছে বা এই সূরার যে আমরা কোরআন শরীফ যে পাঠ্যলিপি বা পাণ্ডুলিপি পাই এর মধ্যে যে ধারাবাহিকতা রয়েছে, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, তো সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, এই সিরিয়াল অনুযায়ী দেখি তাহলে এই সূরার নাম্বার হচ্ছে 7 এবং এই সূরাটি সর্বপ্রথম মাক্কি সূরা। বাকি যেই পূর্বে যতগুলো সূরা আমরা শুনেছি সবগুলো ছিল মাদানী সূরা, এটি সর্বপ্রথম মাক্কি সূরা। আর এই সূরার মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার সিফাত এবং তার কুদরত মানুষের ভেতরে যে রয়েছে, এ সকল বিষয়ে বর্ণিত হয়েছে। ওহির ব্যাপারে রিসালাতের প্রমাণ এবং মুশরিকদের যে সন্দেহ তার ব্যাপারে আকলি এবং দলিল দিয়েছেন, আকলি দলিল দেওয়া হয়েছে এবং কোরআনে পাকে তাদের খণ্ডন করা হয়েছে। এছাড়াও মৃতকে আবার পুনরায় জীবিত করার এবং কিয়ামতের দিন আমাদের আমলগুলোর হিসাব হবে এই ব্যাপারে এবং আমলের প্রতিদান দেওয়া হবে, এগুলো দলিল সাবিত অর্থাৎ প্রমাণ করা হয়েছে এই সূরার মধ্যে। এছাড়াও এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো উল্লেখ রয়েছে তা হচ্ছে জমিনের মধ্যে যে সকল বিষয়গুলো রয়েছে, যেমন জমিনের মধ্যে বিরান যেই জায়গাগুলো রয়েছে, ঘর রয়েছে এবং আল্লাহ তাআলার আজাবের কারণে যে পুরো এলাকা ধ্বংস হয়ে গিয়েছে, এগুলো আলোচনা রয়েছে এই সূরার মধ্যে। আমাদের জন্য শিক্ষা রয়েছে, পাশাপাশি পশু জবাই করা এবং জবাইকৃত পশুর গোশত খাওয়ার ব্যাপারে হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে যে নিজেদের পক্ষ থেকে যেন কোনো কিছু আমরা হালাল হারাম না করি, যেটা এই সূরার মধ্যে রয়েছে যেইগুলো হালাল হারাম সেগুলো যেন আমরা পার্থক্য করে নিই। এছাড়াও এই সূরার মধ্যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এর ব্যাপারে আলোচনা রয়েছে, দারিদ্র অবস্থায় নিজের সন্তানদেরকে হত্যা করা এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করার থেকে বেঁচে থাকা, হত্যা না করার ব্যাপারে হুকুম এসেছে। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার যেই কম রয়েছে, জাতি রয়েছে, তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং এই সূরার শেষে কোরআনে পাক এবং দীন ইসলামের ফজিলত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সূরা আনআমের ব্যাপারে শ্রবণ করলাম, এই সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, এর নামকরণ জানলাম, এর ফজিলত শ্রবণ করলাম এবং পাশাপাশি এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি এবং পূর্ববর্তী সূরার সাথে এই সূরার কী মিল রয়েছে তাও আমরা শ্রবণ করেছি। দর্শকবৃন্দ, আমরা আরেকটি সূরার ব্যাপারে শুনব, যেহেতু আরও কিছু সময় আছে এই সূরার সম্পর্কে আমরা কিছু শ্রবণ করব। আরেকটি যে সূরা সম্পর্কে শুনব তা হচ্ছে সূরা আরাফ। আজকে আমরা সূরা আরাফ সম্পর্কে শ্রবণ করব। একদিকে সূরা আনআম শুনেছি, আরেকদিকে আমরা সূরা আরাফও শ্রবণ করব। সূরা আরাফের নাজিলের ব্যাপারে এসেছে, এই সূরাটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এক বর্ণনা অনুসারে 5টি আয়াত ব্যতীত বাকি সম্পূর্ণ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। ওয়াস আল হুমা আনিল করিয়াতিল্লাতি, এই আয়াত থেকে পাঁচটি আয়াত এটি হচ্ছে মদিনায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মক্কা শরীফে বাকি সূরা অবতীর্ণ হয়েছে। সূরা আরাফ এর সর্বমোট আয়াত সংখ্যা হল 206 এবং এর রুকু সংখ্যা 24। আমরা যদি দেখি সূরা আরাফ এটি হচ্ছে মাক্কি সূরার মধ্যে সবচাইতে বড় সূরা। সূরা আরাফ এর নাম যে আরাফ রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, কিসের নিসবতে কিসের সাথে সম্পর্ক রেখে, আসুন আমরা শ্রবণ করি। আরাফ এর অর্থ উঁচু স্থান। এই সূরার আয়াত নাম্বার 46 মধ্যে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি স্থান যার নাম হচ্ছে আরাফ, এই স্থানের আলোচনা হয়েছে। আর এই স্থানটি খুবই উঁচু, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম করা হয়েছে সূরা আরাফ। সূরা আরাফের ফজিলতের ব্যাপারে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কুরআনে পাকের প্রথম 60টি সূরা মুখস্থ করল এবং এর তেলাওয়াত করতে থাকে তার জন্য অনেক সওয়াব লিখে দেওয়া হবে। আর ওই 60টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে আরাফ। আমরা যদি এটি মুখস্থ করি, তেলাওয়াত করি, তো অসংখ্য নেকি আমরা পাবো, অসংখ্য নেকি অর্জন হবে। দর্শকবৃন্দ, সূরা আরাফের মধ্যে কি কি বিষয়ের বর্ণিত হয়েছে আসুন আমরা শ্রবণ করি। এইটি হচ্ছে মাক্কি সূরার মধ্যে সবচাইতে বড় সূরা। আর এই সূরার যে মূল বিষয়বস্তু যা আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সূরার মধ্যে আম্বিয়াই কিরাম এর আলোচনা এসেছে, তাদের জীবনী এবং তাদেরকে অস্বীকার যে করেছিল, তাদের গোত্র যারা রয়েছিল, তাদের কম যারা ছিল, তারা যে তাদের অস্বীকার করেছে, আর অস্বীকার করার দ্বারা তাদের যে পরিণত হয়েছিল, এই পরিণতির ঘটনা এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। এবং এই সূরার ব্যাপারে বর্ণনা করে বর্তমানে, অর্থাৎ আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছে, আমরা যারা রয়েছি, তাদেরকে পূর্ববর্তী উম্মতে যে আজাবগুলো দেওয়া হয়েছে, তাদের যে শাস্তি দেওয়া হয়েছিল, সেগুলো বর্ণনা করে আমাদেরকেও ভীত সন্ত্রস্ত করা হয়েছে। ঈমান এবং নেক আমলের উৎসাহ এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। এছাড়াও এই সূরার মধ্যে ইসলামের যে বুনিয়াদি মৌলিক যে আকিদাগুলো রয়েছে সেই ব্যাপারে, যেমন আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহ তাআলার অস্তিত্ব, ওহী এবং রিসালাত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এবং আমাদের আমল যে রয়েছে, আমলের প্রতিদান দেওয়া, এগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়াও এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তার মধ্যে কুরআন আল্লাহ পাকের কালাম এবং আল্লাহ তাআলার একটি নিয়ামত, এবং কুরআনে পাকের শিক্ষার যেগুলো রয়েছে এই শিক্ষার অনুসরণ করা, অনুকরণ করা আমাদের জন্য আবশ্যক, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও এই সূরার মধ্যে কিয়ামতের দিনের আমল ওজনের মধ্যে, অর্থাৎ মিজান যে আমরা বলে থাকি, ওজন করা হবে সেই ব্যাপারেও উল্লেখ রয়েছে। এছাড়া এই সূরার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা বর্ণিত হয়েছে। এই সূরার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, ফেরেশতাদের তাকে সিজদা করা এবং শয়তান যে সিজদা করেনি অহংকারের কারণে, তার অহংকার অর্থাৎ শয়তানের অহংকার এবং শয়তানকে মরদুদ করে দেওয়া, এবং হযরত আদম আলাইহিস সালামের সাথে শয়তানের যে দুশ্মনী এর ঘটনা বর্ণিত হয়েছে। এছাড়া কাফের এবং মুশরিকদের যেই আখিরাতে যে পরিণতি হবে সে ব্যাপারে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। কিয়ামতের দিন ইমানদারদের অবস্থা, জাহান্নামী এবং আরাফবাসীদের সাথে যেই আলোচনা হবে, কথাবার্তা হবে, সে ব্যাপারে এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে প্রদানকৃত যে সকল নিয়ামত রয়েছে সেগুলোর অস্তিত্ব এবং নিজের একত্ববাদ এর দলিল এই সূরার মধ্যে দিয়েছেন। এছাড়া এই সূরার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের ঘটনা ব্যতীত আরও 7 নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে, যেমন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার কওমের ঘটনা, এরপর হযরত হুদ আলাইহিস সালাম এবং তার গোত্রের ঘটনা, হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার গোত্রের ঘটনা, পাশাপাশি হযরত লূত আলাইহিস সালাম এবং তার গোত্রের ঘটনা, হযরত শুআইব আলাইহিসসালাম এবং তার গোত্রের ঘটনা, হযরত মুসা আলাইহিসসালাম এবং ফিরআউনের ঘটনা, হযরত মুসা আলাইহিসসালাম এবং বালআম বিন বাউরা তার ঘটনা বর্ণিত হয়েছে। এছাড়া এই সূরার শেষে শিরকের বিস্তারিত খণ্ডন এবং ওহির অনুসরণ করা, অনুকরণ করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহি অবতীর্ণ হয় এ ব্যাপারে এবং আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা দুইটি সূরার বিস্তারিত আলোচনা শুনেছি, এর বিষয়বস্তু পাশাপাশি ফজিলত এবং এর তথ্য শুনেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হব। অন্যান্য সূরার আলোচনাও আমরা এভাবে ক্রমান্বয়ে ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে শুনতে থাকব। আজকে এ পর্যন্তই বিদায় নিব। আগামী পর্বে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আরও অন্য একটি সূরার আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।